রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ উম্মাহাতুল মুমিনিন। এই সিরিজ আলোচিত হবে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রীদের জীবন কথা।
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দেওয়া তৌফিক অনুসারে আমরা এই পর্যন্ত 11 জন উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না এর জীবনী জেনেছি। আজকের পর্ব এই সিরিজের পরিশিষ্ট। এই পর্বে আলোচিত হবে উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না, তাদের সম্পর্কে আরও কিছু প্রাসঙ্গিক তথ্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবন সম্পর্কে বিবিধ জ্ঞাতব্য বিষয় বা পরিশিষ্ট। এই প্রসঙ্গে প্রথমেই আমরা আলোচনা শুরু করব মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহা এর জীবনী দিয়ে। কে তিনি? তিনি কি উম্মাহাতুল মুমিনিনদের অন্তর্ভুক্ত, নাকি তাকে বিশেষ কোনো ক্যাটাগরিতে রাখা হয়? কীভাবে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এলেন, এইসব প্রশ্নের উত্তর একটু পরেই আসছে। তবে তার আগে আমরা চলে যাচ্ছি সরাসরি ঘটনা বর্ণনায়। ষষ্ঠ হিজরিতে মক্কার মুশরিকদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়া চুক্তি করলেন। সেই চুক্তির মাধ্যমে মুশরিকরা কথা দিল আগামী 10 বছর তারা মুসলিমদের বিরুদ্ধে কোনো যুদ্ধ করবে না। ফলে মুশরিকদের শত্রুতা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবসর পেলেন। হুদাইবিয়া থেকে ফিরে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের বাইরের বিভিন্ন রাজাবাদশাহদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠানো শুরু করেন। এসব চিঠির মাধ্যমে তিনি তাদেরকে ইসলাম গ্রহণের দাওয়াত দেন। যাদেরকে চিঠি পাঠানো হয়েছিল তাদের মধ্যে আছে রোম সম্রাট হেরাকল বা হেরাক্লিয়াস, পারস্যের সম্রাট খসরু, আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশি যে প্রথম নাজ্জাশি থেকে ভিন্ন ব্যক্তি ছিল, এবং মিশরের রাজা মুকাওকিস ও অন্যান্য আরবের নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ। মিশরের রাজা মুকাওকিস ছিল বাইজেন্টাইন রোম সম্রাটের অনুগত শাসক, সে ছিল খ্রিস্টান ধর্ম অবলম্বী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশরের সেই রাজার প্রতি চিঠিতে লিখেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর বান্দা এবং রাসুল মুহাম্মাদের পক্ষ থেকে কিবতীদের প্রধান মুকাওকিসের প্রতি, আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা, তার উপরে সালাম যে হিদায়তের অনুসরণ করে, অতঃপর আমি আপনাকে ইসলাম গ্রহণের দাওয়াত দিচ্ছি, ইসলাম কবুল করুন, শান্তিতে থাকবেন, ইসলাম কবুল করুন, আল্লাহ আপনাকে দ্বিগুণ সওয়াব দিবেন, আর যদি এ থেকে মুখ ফিরিয়ে নেন তাহলে জেনে রাখুন কিবতীদের গুনাহের ভার আপনার উপরে পড়বে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চিঠিতে সূরা আলে ইমরানের এই আয়াতটি লিখে পাঠিয়েছিলেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন,
কুল ইয়া আহলাল কিতাব তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম كَلِمَةٌ سَوَاءٌ بَيْنَنَا وَبَيْنَكُمْ أَلَّا نَعْبُدَ إِلَّا اللَّهَ وَلَا نُشْرِكَ بِهِ شَيْئًا وَلَا يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ فَإِن تَوَلَّوْا فَقُولُوا اشْهَدُوا بِأَنَّا مُسْلِمُونَ।
হে আহলে কিতাবীগণ, তোমরা এমন একটি বিষয়ের দিকে এসো যা আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে একই, আর তা হলো এই যে আমরা এক আল্লাহ ছাড়া আর কারও ইবাদত করব না এবং তার সাথে কাউকে শরীক সাব্যস্ত করব না এবং একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে রব বা প্রভু বানাব না। তারপরেও যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে হে নবী, আপনি বলে দিন, তোমরা সাক্ষী থাকো, আমরা মুসলিম, আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণকৃত। এই চিঠি পাঠানো হয়েছিল মিশরে থাকা বাইজেন্টাইন সাম্রাজ্যের গভর্নরের কাছে, যার উপাধি ছিল মুকাওকিস। সাহাবি হাতিব বিন আবি বালতা রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঠানো প্রতিনিধি। তিনি সেই চিঠি পড়ে শোনালেন মিশরের রাজাকে। মিশরের রাজা বলল, আপনি একজন বিজ্ঞ লোক আর আপনাকে যিনি পাঠিয়েছেন তিনিও একজন বিজ্ঞ লোক। এরপর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বিভিন্ন বিষয় জানতে চাইল, বিভিন্ন প্রশ্ন করল, যার মধ্যে একটি প্রশ্ন ছিল এটা। সে বলেছিল, যদি তিনি সত্যি রাসূল হয়ে থাকেন তাহলে তার শত্রুদেরকে অভিশাপ দিয়ে ধ্বংস করে দিচ্ছেন না কেন? জবাবে হাতিব রাদিয়াল্লাহু আনহু বললেন, ঈসা আলাইহিসসালামও তো আল্লাহর নবী ছিলেন, নিজের গোত্রের লোকজনের মধ্যে যারা কুফরি করেছে তাদের পক্ষ থেকে তিনিও অনেক দুঃখ কষ্ট এবং বিরোধিতা দুর্দশা এগুলো সহ্য করেছেন, তিনি তো তার শত্রুদেরকে অভিশাপ দিয়ে ধ্বংস করে দেননি। ঈসা আলাইহিসসালাম যেভাবে মানুষকে বাইবেলের দিকে আহ্বান করেছেন তেমনইভাবে আমাদের রাসূল মানুষকে কোরআনের দিকে আহ্বান করছেন। এই জবাব শুনে মুকাওকিস বলল, আমি জানতাম একজন নবী আসার সময় সমাগত, কিন্তু আমি ভেবেছিলাম হয়তো তিনি সিরিয়ার দামাস্কাস থেকে আসবেন। এখন আমি যদি সেই নবীর আনুগত্য করা শুরু করি তাহলে এই মিশরবাসী এরা তো আমার কথা মানবে না। এই বলে ক্ষমতা হারানোর আশঙ্কায় মিশরের রাজা মুকাওকিস ইসলাম কবুল করল না, অর্থাৎ সে কাফের থেকে গেল। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঠানো চিঠিকে সে খুবই সম্মানের সাথে, আদবের সাথে গ্রহণ করল এবং একটি বাক্সে রাখল। সেই বাক্সটি ছিল হাতির দাঁতের তৈরি। সেই চিঠি দেখাশোনা করার জন্য সে একজন দাসীও নিযুক্ত করল কর্মচারী হিসেবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঠানো প্রতিনিধি এবং চিঠি উভয়কে মুকাওকিস খুব সম্মান করল, যদিও সে ক্ষমতা হারানোর আশঙ্কায় ইসলাম গ্রহণ না করে কাফের থেকে গেল। এরপর সে একজন সহকারীকে ডেকে এনে রাসূলের প্রতি জবাবি চিঠি লিখল। মুকাওকিস লিখল, মুহাম্মদ বিন আবদুল্লাহর প্রতি কিপ্তিদের প্রধান মুকাওকিসের পক্ষ থেকে, আপনি আমার সালাম গ্রহণ করুন, অতঃপর আপনার চিঠি আমার হাতে এসেছে। চিঠিতে উল্লেখিত কথাবার্তা এবং দাওয়াত আমি উপলব্ধি করেছি, সেগুলো বুঝতে পেরেছি। একজন নবীর আবির্ভাব ঘটবে সেই বিষয়ে আমার ধারণা রয়েছে, তবে আমার ধারণা ছিল হয়তো শাম দেশ বা সিরিয়া থেকে তিনি আবির্ভূত হবেন। আমি আপনার প্রেরিত লোকের সাথে অর্থাৎ পত্রবাহকের সাথে যথাযথ সম্মান এবং ইজ্জত করেছি, আর আপনার প্রতি আমার গভীর শ্রদ্ধা নিদর্শন হিসেবে দুইজন দাসী প্রেরণ করলাম। কিপ্তিদের মধ্যে তারা বড় মর্যাদার অধিকারিণী। উপরন্তু আপনার পরিধানের জন্য কিছু পোশাক পরিচ্ছদ এবং বাহন হিসেবে একটি খচ্চর পাঠালাম উপহার হিসেবে। আপনার খিদমতে পুনরায় আমি সালাম পেশ করছি। সাহাবি হাতিব বিন আবি বলতা রাদিয়াল্লাহু আনহু তার প্রত্যাবর্তনকালে মুকাওকিস এই চিঠি তুলে দিল। হাতিবের বিদায়ের সময় মুকাওকিস রাসুলের প্রতি আরও বেশ কিছু উপহার প্রদান করেছিল, যার মধ্যে ছিল দুইজন দাসী, যাদের একজনের নাম মারিয়া আর একজনের নাম শিরিন, যারা দুইজন ছিলেন পরস্পর বোন। এদের মধ্যে একজনকে পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য গ্রহণ করেছিলেন, অর্থাৎ মারিয়াকে তিনি নিজের জন্য গ্রহণ করেন। আর এই মারিয়ার গর্ভ থেকেই রাসূলের পুত্র ইব্রাহিম জন্মগ্রহণ করেছিলেন। মারিয়ার বোন শিরিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দেন সাহাবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর কাছে। এই বিষয়ের বর্ণনা একটু পরেই আমরা উল্লেখ করতে যাচ্ছি। মুকাওকিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যেসব উপহার পাঠিয়েছিল তার মধ্যে ছিল দুলদুল নামে একটি খচ্চর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটি ব্যবহার করতেন এবং আল্লাহ রাসূলের ইন্তেকালের পরেও মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর খিলাফত সময়ে সেটি জীবিত ছিল। আরও পাঠানো হয়েছিল ইয়াফুর নামে একটি গাধা, মাবরুর নামে একজন নপুংসক খোজা। অনেকেই বলেন তিনি মারিয়ার ভাই ছিলেন, কিন্তু সঠিক মত হচ্ছে তিনি ভাই ছিলেন না, বরং আত্মীয় ছিলেন। আরও পাঠানো হয়েছিল 1000 মিসকাল পরিমাণ স্বর্ণ, 20টি উন্নত মানের কাপড়, এছাড়া আরও অন্যান্য বিভিন্ন রকমের উপহার সামগ্রী যেমন সুগন্ধি, ধূপ, মধু ইত্যাদি। মারিয়া কিপ্তিয়া তিনি ছিলেন একটি কিপ্তি মেয়ে বা মিশরীয় বংশোদ্ভূত খ্রিস্টান মেয়ে। তার জন্ম হয়েছিল মিশরের উঁচু ভূমিতে নীল নদের পূর্ব দিকের একটি গ্রামে, যে গ্রামের নাম হিফিন বা হাফিন। তার বাবা ছিলেন মিশরীয় আর মা ছিলেন অর্থোডক্স খ্রিস্টান। খুব অল্প বয়সেই মারিয়া এবং তার বোন শিরিনকে মিশরের রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তারা প্রাসাদেই বড় হতে থাকেন। মারিয়া এবং তার বোন শিরিনকে নিয়ে সাহাবি হাতিব বিন আবি বলতা রাদিয়াল্লাহু আনহু মদিনায় এসে পৌঁছালেন। এটা ছিল সপ্তম হিজরির ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদেরকে বরণ করার জন্য এগিয়ে গেলেন। তখন হাতিব রাদিয়াল্লাহু আনহু রাসূলের হাতে মুকাওকিসের সেই চিঠি তুলে দিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুকাওকিসের পাঠানো সেই দাসীদের মধ্য থেকে মারিয়াকে গ্রহণ করেন নিজের জন্য, আর তার বোন শিরিনকে পাঠিয়ে দেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর কাছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারিয়া কিপ্তিয়ার থাকার ব্যবস্থা করেন মসজিদ নববী সংলগ্ন সাহাবি হারিস বিন নোমান রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। ওদিকে মদিনায় এই খবর ছড়িয়ে পড়ল, মিশর থেকে একজন সুন্দরী দাসী এসেছে, মিশরের বাদশাহ বিভিন্ন উপহার সামগ্রী পাঠিয়েছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো গ্রহণ করেছেন। এই খবরটি মদিনাবাসীদের মধ্যে ছড়িয়ে পড়ল। উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না তাদের কানেও এই খবরটা গিয়ে পৌঁছালো। প্রথমে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই খবরে তেমন একটা গুরুত্ব দিলেন না। এরপর যখন শুনলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায়ই সেই মিশরীয় দাসীর কাছে যান এবং তার সাথে সময় কাটান, তখন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা মারিয়ার ব্যাপারে জানতে বেশ কৌতূহলী হয়ে উঠলেন। এই বিষয়ে বর্ণনা করে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই বলেছেন, মারিয়ার ব্যাপারে আমি যতটা ঈর্ষান্বিত হয়েছিলাম তেমনটি আর কোনো নারীর ব্যাপারে হয়নি, কারণ সে ছিল সুন্দরী, ফর্সা, ডাগর চক্ষুবিশিষ্ট আর তার চুলগুলো ছিল কোঁকড়া। সে ছিল খুবই আকর্ষণীয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বেশ পছন্দ করতেন। মদিনায় আসার পর মারিয়ার থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়গা করে দিয়েছিলেন হারিস বিন নোমানের বাড়িতে। এভাবে সে আমাদের প্রতিবেশিনী হয়ে ওঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন এবং রাতের অনেকটা সময় তার কাছে কাটাতেন ক্লান্তি না হওয়া পর্যন্ত। এরপর মারিয়াকে পাঠিয়ে দেওয়া হয়েছিল মদিনার উচ্চভূমিতে, যা উম্মাহাতুল মুমিনীনদের সেই বাসস্থান সেখান থেকে 3 কিলোমিটার দূরে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে তাকে প্রায়ই দেখতে যেতেন, আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, এই কারণে আমরা খুবই ঈর্ষাবোধ করতাম। মারিয়া কিপ্তিয়া, তার জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে তার ঘটনাকে কেন্দ্র করে সূরা তাহরিমের শুরুর দিককার আয়াতগুলো নাজিল হওয়ার ঘটনা। এই প্রসঙ্গে আমরা উম্মুল মুমিনীন হাফসা রাদিয়াল্লাহু আনহার জীবনীতে বিস্তারিত আলোচনা করেছি, কাজেই সেই বিষয়ে পুনরায় উল্লেখ করা হচ্ছে না। সূরা তাহরিমের শুরুর দিকে সেই ঘটনায় মারিয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের ঈর্ষাবোধের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারিয়াকে রেখে আসেন মসজিদে নববী থেকে 3 কিলোমিটার দূরে মদিনার উঁচু একটি এলাকায়। এই ঘটনা থেকে বোঝা যায় মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি উম্মুল মুমিনীনদের অন্তর্ভুক্ত ছিলেন না, বরং তিনি ছিলেন আল্লাহ রাসূলের শরীয়তসম্মত দাসীদের একজন। যদি মারিয়া সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হতেন, তাহলে অন্যান্য উম্মাহাতুল মুমিনীন রাদিয়াল্লাহু আনহুন্না তাদের ঘরের পাশেও তার জন্য একটি হুজরা বা কক্ষ নির্মাণ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সেটা করা হয়নি। মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি মদিনায় আসার পরে ইসলাম গ্রহণ করেন এবং সাহাবিয়াতদের একজন হয়ে যান। এরপর চলে আসে হিজরি 8ম বর্ষ, তখন মারিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন গর্ভবতী। এক রাতে মারিয়ার প্রসব বেদনা উঠল। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধাত্রী হিসেবে কাজ করার জন্য নিয়ে এলেন আবু রাফির স্ত্রী সালমাকে। সেই রাতে মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু আনহার গর্ভ থেকে জন্মগ্রহণ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র ইব্রাহিম। ইবনে সাদের বর্ণনা এসেছে, ইব্রাহিমের জন্মের পর ফেরেশতা জিব্রিল আলাইহিস সালাম সেখানে অবতরণ করেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি প্রথম এই সুখবর জানান। এভাবে তিনি বলেন, আসসালামু আলাইকুম ইয়া আবা ইব্রাহিম, হে ইব্রাহিমের পিতা আপনার প্রতি সালাম। এভাবে ইব্রাহিমের জন্মের মাধ্যমে দাসত্ব থেকে মুক্তি লাভ করেন মারিয়া রাদিয়াল্লাহু আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারিয়াকে অভিনন্দন জানান এবং বলেন, আতাকাহা ওয়ালা দুহা, অর্থাৎ তার সন্তান তাকে দাসত্ব থেকে মুক্তি দিয়েছে। কোনো শরীয়তসম্মত দাসী যখন তার মনিবের মাধ্যমে গর্ভবতী হয়ে যান এবং যখন তিনি সন্তান প্রসব করেন, তখন তিনি আর দাসত্বে থাকেন না, দাসত্ব থেকে মুক্তি লাভ করেন। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার সন্তান তাকে মুক্তি দিয়েছে। এবারে চলুন এই শরীয়তসম্মত দাসী বা মিল্কি ইয়ামিন সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যাক। এই দাসদাসীর প্রথা এটি এমন একটি বিষয় যা উম্মাতে মুহাম্মদের আগে থেকেই প্রচলিত ছিল। সারা বিশ্বেই সকল ধর্মে, সভ্যতায় এবং সংস্কৃতিতে দাসদাসীর প্রচলন ছিল। তবে সেই সব সভ্যতায় বা ধর্মে দাসদাসীদের ব্যাপারে কোনো নিয়ম নীতির বালাই ছিল না। অন্যান্য ধর্মই বা সভ্যতায় দাসদাসীদের কোনো অধিকার ছিল না। মনিব তাদেরকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারত। যুদ্ধে যখন কেউ পরাজিত হতো, তখন সে বন্দী নারী পুরুষদেরকে দাসদাসী বানানো হতো। এছাড়াও বিভিন্ন হাটে বাজারে দাসদাসী কিনতে পাওয়া যেত, সেখানে কেনা বেচা চলত। ইসলামে এই দাসদাসীদেরকে সুনির্দিষ্ট অধিকার দেওয়া হয়েছে। এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা খুবই সময় সাপেক্ষ ব্যাপার, তবে যতটুকু তথ্য না বললেই নয় তা হচ্ছে এই যে, ইসলাম এই দাস প্রথাকে সরাসরি রহিত করে দেয়নি, বিলুপ্ত করে দেয়নি, কিংবা এটাকে অবৈধ বা হারামও ঘোষণা করেনি। তবে দাসদাসী মুক্ত করাকে ব্যাপকভাবে উৎসাহিত করা হয়েছে এবং যুদ্ধবন্দী ছাড়া অন্য কোনো উপায়ে স্বাধীন মানুষকে দাসদাসী বানানোকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই দাসদাসীদেরকে উন্নত মানবাধিকার প্রদান করা হয়েছে, যেমন মনিব যা খাবে, যেই মানের পোশাক পরবে তাদেরকেও তাই দিতে হবে। দাসদাসীদেরকে প্রহার করা নিষিদ্ধ, গালি দেওয়া নিষিদ্ধ, এমনকি আমার গোলাম, আমার দাস এভাবে বলাও নিষিদ্ধ। এছাড়া কোনো দাসদাসী যদি মনিবের কাছ থেকে মুক্তি পেতে চায়, এই ব্যাপারে যদি মনিবের কাছে আবেদন করে, তাহলে মনিব নির্দিষ্ট অর্থের বিনিময়ে তাকে মুক্তি দেওয়ার চুক্তি গ্রহণ করতে বাধ্য। যেই নারী দাসী হবে, মনিব তাদেরকে নিজের অধিকারে রাখবে। একজন দাসীকে একাধিক মনিব ব্যবহার করতে পারবে না, একজনের অধীনস্থ দাসীর দিকে অন্যজন দৃষ্টি দিতে পারবে না। আল্লাহ তাআলা ইসলামী শরীয়তে এই শরীয়তসম্মত দাসীদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করাকে বৈধতা দিয়েছেন। এই প্রসঙ্গে কোরআনের 2টি সূরাতে উল্লেখ আছে, তার মধ্যে একটি হচ্ছে সূরা মুমিনুন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন,
والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين
আর তারা তিরস্কৃত হবে না যারা নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করে, তবে তাদের স্ত্রী এবং মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে এক্ষেত্রে তারা তিরস্কৃত হবে না। অর্থাৎ নিজের স্ত্রী এবং মালিকানাভুক্ত দাসীদের সাথে শারীরিক সম্পর্ককে আল্লাহ তাআলা বৈধতা দিয়েছেন। দাসী যখন গর্ভবতী হয়ে যায় তখন তাকে কেনাবেচা করা যায় না, বরং সন্তানের জন্ম দেওয়ার মাধ্যমে তার মর্যাদা বৃদ্ধি পায় এবং সে আর দাসত্বে থাকে না, দাসত্ব থেকে মুক্তি পেয়ে যায়। এভাবে সে হয়ে যায় উম্মু ওয়ালাদ বা সন্তানের মা। সুতরাং এই কথাগুলোর অর্থ হচ্ছে অন্যান্য সভ্যতায় যেমন ইউরোপিয়ান কলোনিয়াল শাসনের যুগে তাদের অধীনে যারা দাসদাসী ছিল তাদের সাথে যেই সব বর্বর আচরণ করা হতো সেই কারণে দাস প্রথা এই শব্দটি শুনলেই আমাদের মনে যেই সব চিত্র ভেসে ওঠে ইসলামের সাথে তার কোনোই মিল নেই, যতটুকু আছে সেটা হচ্ছে শব্দগত মিল। এছাড়া আইন কানুন অধিকার বিধিনিষেধ এইসব ক্ষেত্রে অন্য সভ্যতায় কিংবা ধর্মে প্রচলিত দাস প্রথার সাথে ইসলামের বিধানের বিন্দুমাত্র মিল নেই। কলোনিয়াল শাসনের পর যখন মুসলিম দেশগুলোতে একে একে আল্লাহ তাআলার বিধান শরীয়তের শাসন বাতিল করে দেওয়া হলো এবং সেখানে মানবরচিত বিধান অনুসারে জাতিরাষ্ট্র বা নেশন স্টেট এই দেশগুলো প্রতিষ্ঠিত হলো এবং এরপর জাতিসংঘের প্রতিষ্ঠা, সেই সময় কাগজে কলমে জাতিসংঘের সাথে চুক্তির ভিত্তিতে এই দেশগুলো দাসপ্রথাকে বিলুপ্ত করে দেওয়ার অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছে। সেই অনুসারে বর্তমানে বলা হয়ে থাকে যে এখন পৃথিবীতে দাসপ্রথা বিলুপ্ত বা এর কোনো প্রচলন নেই। তবে মুসলিমদের জেনে রাখা উচিত আল্লাহ তাআলা এই বিধানকে বিলুপ্ত করেননি। ফিকহের কিতাবাদিতে এই সম্পর্কে প্রয়োজনীয় মাসলা মাসাইল মজুদ আছে, কারণ ভবিষ্যতে যখন আবারও হক এবং বাতিলের লড়াই হবে, আল্লাহর পথে জিহাদ হবে, তখন অবশ্যম্ভাবীভাবে এই যুদ্ধবন্দীদের ব্যাপারে কি বিধান গ্রহণ করা হবে সেই প্রশ্ন চলে আসবে। তখন ইসলামের শত্রুপক্ষ যদি মুসলিম বন্দীদেরকে দাস দাসী বানানো শুরু করে, সেই ক্ষেত্রে যুদ্ধের সাম্যাবস্থা বজায় রাখার জন্য মুসলিমরাও প্রতিপক্ষের বন্দীদেরকে দাস দাসী হিসেবে গ্রহণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এভাবেই যুদ্ধবন্দীদেরকে দাস দাসী বানানো হতো। অন্যান্য ধর্ম কিংবা সভ্যতার মতো বন্দীদেরকে গণহারে দিনের পর দিন কারাগারে বন্দী রাখা, এর পরিবর্তে তাদেরকে সৈয়দসম্মত দাস দাসী বানিয়ে নেওয়া এবং এরপর নির্দিষ্ট মুসলিম মনিবের অধীনে দিয়ে দেওয়া, এভাবে ইসলামের সংস্পর্শে থেকে ইসলামী জীবনধারার সাথে পরিচিত হওয়ার যে সুযোগ, এটা সেই দাসদাসীদের জন্য একটি বিরাট নিয়ামত। বিশেষত দাসীরা মনিবের পরিবারে এসে সরাসরি পরিবারের অংশ হয়ে যায়, আর সন্তান জন্ম দেওয়ার পর সেই দাসী স্বাধীনতা লাভ করে এবং সেই সন্তানও আর দাসত্বে থাকে না। এছাড়া কোনো মনিব যদি চান তাহলে তিনি দাসীকে দাসত্ব থেকে মুক্তি দিয়ে সরাসরি স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে দাসত্ব থেকে মুক্তি দেওয়াই হচ্ছে ওই দাসীর মোহরানা। আর এই ব্যাপারে আগেই উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলার দেয়া বিধান অনুসারে দাসীদের মালিক হয়ে যাওয়ার পর তাদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করা বৈধ। আল্লাহ তাআলা তাদেরকে উল্লেখ করেছেন কুরআনে মালাকাত আইমানুকুম এইভাবে। মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন এমনই একজন দাসী। যেহেতু তিনি দাসী ছিলেন, এই কারণে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বা উম্মুল মুমিনীনদের অন্তর্ভুক্ত করা হয় না। একটু আগেই আমরা সংক্ষেপে দাসদাসীদের সম্পর্কে যে সমস্ত তথ্য এবং কথা উপস্থাপন করেছি, যদি এই বিষয়গুলো কেউ বুঝে থাকেন তাহলে তার বোঝা উচিত ইসলামী শরীয়তে দাসদাসী হওয়া এটা মোটেও অমর্যাদাকর কোনো বিষয় নয়। তবে যেহেতু বর্তমানে এর প্রচলন দেখা যায় না, এই কারণে সাধারণ মুসলিমরা এই বিষয়ে কোনো তথ্য বা জ্ঞান রাখেন না। আর এরই সুযোগে একদল চিহ্নিত ইসলাম বিদ্বেষী ওরিয়েন্টালিস্ট নাস্তিক এবং তথাকথিত প্রগতিশীলরা মুসলিমদেরকে মানসিকভাবে হীনমন্যতায় ভোগানোর জন্য নানা রকমের আপত্তিকর শব্দ ব্যবহার করেন এবং পশ্চিমা বিশ্বে প্রচলিত দাসত্ব প্রথার সাথে ইসলামের দাসপ্রথাকে মিলিয়ে সেক্স স্লেভ বা যৌন দাসী এই ধরনের শব্দ ব্যবহার করেন। আর এভাবে অপব্যাখ্যার মাধ্যমে তারা পশ্চিমা সমাজে প্রচলিত রক্ষিতা শব্দের সাথে ইসলামী শরীয়তের দাসীদেরকে মিলিয়ে ফেলেন, কিন্তু পশ্চিমা সমাজের সেই রক্ষিতার সাথে ইসলামী শরীয়তের দাসীদের কোনো সম্পর্কই নেই। সুতরাং আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সেই বিধান নিয়ে আমরা গর্বিত এবং আল্লাহ তাআলার দেয়া বিধান অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের বাইরে শরীয়তসম্মত দাসী গ্রহণ করেছেন, যাদের সংখ্যা মোট চারজন। তাদের মধ্যে মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহার গর্ভ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র ইব্রাহিমের জন্ম হয়েছে। এবারে আমরা ফিরে যাচ্ছি ঘটনা প্রবাহে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র ইব্রাহিমের জন্মের পর কে হবেন তার দুধমা, এই জন্য আনসারী মহিলারা পরস্পর প্রতিযোগিতা শুরু করলেন। সেই যুগে আরবের শিশুদের দুধমা নিয়োগ দেওয়ার ঐতিহ্য ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই আনসারী মহিলাদের মধ্য থেকে একজনকে ইব্রাহিমের দুধমা নিয়োগ করলেন। যেই মহিলাকে ইব্রাহিমের দুধমা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল তার নাম উম্মে সাইফ। তার পারিশ্রমিক হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 7টি দুগ্ধবতী ছাগি উপহার দিয়েছিলেন। ইব্রাহিমের জন্মের সপ্তম দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ভেড়া জবাই করেন এবং আকিকা করেন। আবু হিন্দ নামের এক ব্যক্তি ইব্রাহিমের মাথার চুল কামিয়ে দেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই চুলের ওজন পরিমাণ রৌপ্য সদাকা করেন মদিনার গরিবদের মাঝে। এরপর সেই চুলগুলো তিনি মাটিতে দাফন করে দেন এবং তার ছেলের নাম রাখেন ইব্রাহিম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল প্রায় 60 বছর। স্মরণ করা যেতে পারে, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পর অন্য কোনো স্ত্রী থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সন্তান লাভ করেননি। কাজেই দীর্ঘ সময় পর যখন মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহার গর্ভ থেকে আল্লাহ তাআলা তাকে একটি পুত্র সন্তান দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাতে খুবই খুশি হলেন। এছাড়া ইব্রাহিমের জন্মের কিছুদিন আগেই মৃত্যুবরণ করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় মেয়ে জাইনাব রাদিয়াল্লাহু আনহা। এইসব কারণে সেই বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই বিষণ্ণ ছিলেন। ইব্রাহিমের জন্মের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দুঃখ অনেকটাই কেটে যায়। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি শিশুদের প্রতি আল্লাহ রাসূলের থেকে অধিক মমতাবান আর কাউকে দেখিনি। মদিনার উচ্চভূমির এক মহিলাকে নিযুক্ত করা হয়েছিল ইব্রাহিমের দুধমাতা হিসেবে। আমরা সেই মহিলার বাড়িতে যেতাম আল্লাহ রাসূলের সাথে। ইব্রাহিমের যিনি দুধপিতা তিনি ছিলেন একজন কর্মকার, অর্থাৎ কামার, যিনি আগুনে পুড়িয়ে লোহার জিনিসপত্র তৈরি করেন। তাই তার বাড়ি সবসময় ধোয়াতে আচ্ছন্ন থাকত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানেই যেতেন এবং তার ছেলেকে দেখে আসতেন। তিনি তাকে কোলে নিতেন, চুমু খেতেন, এরপর চলে আসতেন। এভাবেই কেটে যাচ্ছিল দিনগুলো। ধীরে ধীরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুপুত্র ইব্রাহিম বড় হতে লাগলেন। একসময় তার বয়স হয়ে যায় 16 মাস। তখন তিনি অসুস্থ হয়ে যান এবং এই অসুস্থতা থেকে তিনি আর সুস্থ হতে পারেননি। 2 বছর বয়স পূর্ণ হওয়ার আগেই আল্লাহর ইচ্ছায় তিনি ইন্তেকাল করেন। শিশুপুত্র ইব্রাহিমের মৃত্যুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই ব্যথিত হন এবং তার চোখ থেকে অশ্রু ঝরতে থাকে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পুত্র ইব্রাহিমের কাছে গেলেন যখন ইব্রাহিম মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। এটা দেখে সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কাঁদছেন? আল্লাহ রাসূল জবাব দিলেন, হে আউফের পুত্র, এই অশ্রু হচ্ছে রহমতের অশ্রু। এরপর আল্লাহ রাসূলের চোখ থেকে আরও অশ্রু ঝরতে লাগলো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার চোখ থেকে অশ্রু ঝরছে, হৃদয় শোকার্ত হয়েছে, তবে মুখ থেকে শুধু এমন কথাই বের হবে যাতে আমাদের রব আমার উপর সন্তুষ্ট থাকবেন, হে ইব্রাহিম, তোমার বিচ্ছেদে আমরা শোকাহত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যদি মৃত্যুর বিষয়টি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত না হতো, যদি কিয়ামতের দিন সমস্ত মানুষের একত্রিত হওয়ার ওয়াদা না থাকত, আর যদি পরবর্তী মানুষরা মৃত্যুর মাধ্যমে পূর্ববর্তী মানুষের দৃষ্টান্ত অনুসরণ না করত, তাহলে হে ইব্রাহিম, তোমার ব্যাপারে আমরা যে কষ্ট পেয়েছি তার থেকে আরও অধিক কষ্ট পেতাম। তোমার মৃত্যুতে আমরা অবশ্যই দুঃখিত। ঘটনাক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র ইব্রাহিম যেদিন ইন্তেকাল করেন সেই দিন সূর্যগ্রহণ দেখা দেয়। তখন মদিনার লোকেরা বলতে লাগলো, আল্লাহ রাসূলের পুত্র ইব্রাহিমের মৃত্যুর কারণেই সূর্যগ্রহণ হয়েছে। এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হলেন এবং তার চাদর টানতে টানতে মসজিদে পৌঁছালেন। লোকেরাও মসজিদে এসে একত্রিত হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে সালাতের ঘোষণা দিলেন এবং সবাইকে নিয়ে 2 রাকাত সালাত আদায় করলেন। এরপর সূর্যগ্রহণ কেটে যায়, আকাশ পরিষ্কার হয়ে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকেদেরকে ব্যাখ্যা করে বলেন, সূর্য এবং চাঁদ আল্লাহ তাআলার নিদর্শনসমূহের মধ্যে 2টি নিদর্শন। কারো মৃত্যুর কারণে এদের গ্রহণ ঘটে না, কাজেই যখন চন্দ্র বা সূর্যের গ্রহণ হবে তা কেটে যাওয়া না পর্যন্ত তোমরা সালাত আদায় করবে এবং দোয়া করতে থাকবে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন, কারো মৃত্যু বা জন্মের কারণে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয় না। চন্দ্র এবং সূর্য এবং এদের গ্রহণ আল্লাহ তাআলার নিদর্শন ছাড়া আর কিছুই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ছেলে ইব্রাহিম দুধ পানের বয়স শেষ হওয়ার আগেই ইন্তেকাল করেছে, আর এর পরিবর্তে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য 2 দুধ মা নিযুক্ত করেছেন। জান্নাতে তাকে দুধ পানের মেয়াদ পূর্ণ করা হচ্ছে। এই হাদিসটি এসেছে সহিহ মুসলিমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুপুত্র ইব্রাহিমের মৃত্যুর পর কিছু মুনাফিকরা বলাবলি করতে লাগলো, মুহাম্মদ যদি আল্লাহর নবী হতেন তাহলে তার পুত্র এভাবে মারা যেত না। অথচ সেই মুনাফিকরা ভেবে দেখল না, ইব্রাহিমের জন্ম কিংবা মৃত্যুর বহু আগেই আল্লাহ তাআলা সূরা আহজাবের আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিনার রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী, আর আল্লাহ সব বিষয়ে অবগত। এই আয়াতে আল্লাহ তাআলা রিজালুন শব্দটি ব্যবহার করেছেন, যার অর্থ পূর্ণ বয়স্ক পুরুষ ব্যক্তি। সুতরাং ইব্রাহিম যদি বয়প্রাপ্ত হতেন তাহলে কোরআনের এই আয়াত ভুল প্রমাণিত হতো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুপুত্র ইব্রাহিম পূর্ণ বয়স্ক পুরুষ হওয়ার আগেই সেই শৈশবেই তিনি ইন্তেকাল করেছেন এবং এভাবে কোরআনের আয়াতের সত্যতাই আবারও প্রমাণিত হলো। আল্লাহ তাআলা জানিয়েছেন, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন। মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহার গর্ভ থেকে ইব্রাহিমের জন্মের আগেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন শিশুপুত্রের জন্ম হয়েছিল। তারা জন্মলাভ করেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভ থেকে। তাদের নাম ছিল কাসিম এবং আবদুল্লাহ। তারাও শৈশবেই ইন্তেকাল করেছিলেন। ইব্রাহিমের মৃত্যুর পর মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি ধৈর্য ধারণ করলেন, সবর করলেন। এর এক বছর পর রবিউল আওয়াল মাসের প্রথম তারিখ থেকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম নিজেই অসুস্থ হয়ে যান। ধীরে ধীরে তার অসুস্থতা বাড়তে থাকে। কিছুদিন পর তিনি ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের মৃত্যুর পর আরও পাঁচ বছর জীবিত ছিলেন মারিয়া রাদিয়াল্লাহু আনহা। সেই খলিফাদের শাসনামলে বাইতুল মাল থেকে তার ভরণ পোষণের খরচ দেওয়া হতো। মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন হিজরি ১৬ বর্ষে মহরম মাসে। তখন ছিল আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকাল। ওমর রাদিয়াল্লাহু আনহু মারিয়া রাদিয়াল্লাহু আনহার জানাজার সালাত পড়িয়েছিলেন। এরপর তাকে দাফন করা হয় বাকি গোরস্থানে। ইবনে সাদে উল্লেখিত একটি বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারিয়া কিবতিয়া সম্পর্কে বলে গিয়েছিলেন, তোমরা এই মিশরীয় নারীকে দেখে রেখো এবং তার ভরণ পোষণ করো, কারণ সে তোমাদের আত্মীয়। পরবর্তী ঘটনায় আমরা দেখি আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর যখন হাসান রাদিয়াল্লাহু আনহু খলিফা হন, তখন তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে সমঝোতা করেন। উম্মতের বৃহত্তর স্বার্থে হাসান রাদিয়াল্লাহু আনহু খিলাফতের দায়িত্ব হস্তান্তর করেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে। তখন যেসব বিষয় নিয়ে দুই পক্ষে আলোচনা হয়েছিল তার মধ্যে একটি ছিল এটা যে হাসান রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে অনুরোধ করেছিলেন যেন সাইয়্যিদা মারিয়া রাদিয়াল্লাহু আনহার গ্রামের লোকেদের কর মওকুফ করে দেওয়া হয়। ইতিহাসের ঘটনায় সংরক্ষিত আছে, উবাইদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু যখন মিশর বিজয় অভিযান পরিচালনা করেন, তখন তিনি সাইয়্যিদা মারিয়া রাদিয়াল্লাহু আনহার গ্রামের লোকেদের সাথে দেখা করেন এবং মারিয়া রাদিয়াল্লাহু আনহা যে বাড়িতে বাস করতেন সেখানে একটি মসজিদ নির্মাণ করেন। সবশেষে সাইয়্যিদা মারিয়া রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে এই বিষয়টি আবারও স্মরণ করা যায় যে এটা তার জন্য বিরাট সম্মান এবং মর্যাদার বিষয় ছিল যে তার গর্ভ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র সন্তানের জন্ম হয়েছিল এবং এই কারণে তাকে ডাকা হতো উম্মে ইব্রাহিম বলে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হয়ে যান এবং তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন, আল্লাহুমা আমিন। এবারে কিছু প্রাসঙ্গিক তথ্য কণিকা। মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহাকে উম্মুল মুমিনিনদের অন্তর্ভুক্ত ধরা হয় না কেন? এর উত্তর খুবই সহজ এবং সংক্ষিপ্ত। ইসলামী শরীয়তে দুইভাবে একজন নারীর সাথে সম্পর্ক স্থাপন করা বৈধ। প্রথমত, কাউকে মোহরানার মাধ্যমে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেওয়ার মাধ্যমে, এবং দ্বিতীয়ত, শরীয়তসম্মত দাসী গ্রহণের মাধ্যমে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন,
وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ إِلَّا عَلَىٰ أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ।
সেই মুমিনরা সফল কাম যারা নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করে, তবে তাদের স্ত্রী এবং মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে এজন্য কোনো তিরস্কার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় মোট চারজন দাসী গ্রহণ করেছিলেন, যাদের মধ্যে একজন ছিলেন মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহা। এই প্রসঙ্গে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, আবু উবাইদা বলেন আল্লাহর রাসূলের চারজন দাসী ছিলেন। সেই চারজনের মধ্যে তিনজনের নাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। তারা হচ্ছেন মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহা, যিনি ছিলেন উম্মে ইব্রাহিম। দ্বিতীয় দাসী ছিলেন রাইহানা, যাকে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধবন্দিনী দাসী হিসেবে গ্রহণ করেছিলেন। এবং তৃতীয়ত, উম্মুল মুমিনিন যায়নাব বিনতু জাহাশ রাদিয়াল্লাহু আনহা একবার খুশি হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন দাসী উপহার দিয়েছিলেন, যে প্রসঙ্গে আমরা যায়নাব বিনতু জাহাশ রাদিয়াল্লাহু আনহার জীবনীতে উল্লেখ করেছি। মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহার পর এবার চলুন জানা যাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন দাসী রাইহানা সম্পর্কে। রাইহানা বিনতে আমর তিনি ছিলেন একজন ইহুদি। তিনি ছিলেন বনু কুরাইজা গোত্রের একজন নারী। খন্দকের যুদ্ধের পর বনু কুরাইজা গোত্র মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, আর এর শাস্তি হিসেবে বনু কুরাইজার পুরুষদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল আর নারীদেরকে দাসী হিসেবে গ্রহণ করা হয়। এভাবে রাইহানা বিনতে আমর তিনি দাসী হিসেবে এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছিলেন, যদি সে ইসলাম গ্রহণ করে তাহলে মুক্তি পাবে এবং উম্মুল মুমিনিনদের একজন হবে। কিন্তু সেই অবস্থায় রাইহানা ইসলাম গ্রহণ করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, আমি একজন জারিয়া বা দাসী হিসেবেই থাকতে চাই। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেন রাদিয়াল্লাহু আনহা, কিন্তু উম্মুল মুমিনিনদের অন্তর্ভুক্ত হওয়া থেকে তিনি বিরত থাকেন। রাইহানা বলেন, আমি ইসলাম গ্রহণ করব কিন্তু উম্মুল মুমিনিনদের অন্তর্ভুক্ত হতে চাই না। ফলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর মর্যাদা পাননি, বরং মিল্কে ইয়ামিন বা শরীরসম্মত দাসী হিসেবেই থেকে যান। তিনি ইন্তেকাল করেন দশম হিজরিতে এবং তাকে সমাহিত করা হয়েছে বাকি গোরস্থানে। সুতরাং এই সিরিজের শুরু থেকে এই পর্যন্ত যতটুকু বর্ণনা আমরা উল্লেখ করলাম তার মাধ্যমে আমরা সুনিশ্চিতভাবে জানলাম উম্মুল মুমিনীনদের ব্যাপারে, তাদের নাম এবং সংখ্যা কতজন ছিল এই বিষয়েও আমরা জানলাম। সেই ১১ জন উম্মাহাতুল মুমিনীন রাদিয়াল্লাহু আনহুন্না, তারা হচ্ছেন খাদিজা বিনতু খুয়াইলিদ, সাউদা বিনতু জামা, আয়েশা বিনতু আবি বকর, হাফসা বিনতু ওমর, জাইনাব বিনতু খুজাইমা, উম্মু সালামা, হিন্দা বিনতু আবি উমাইয়া, জাইনাব বিনতু জাহাস, জুয়াইরিয়া বিনতুল হারিস, উম্মু হাবিবা, রামলা বিনতি আবি সুফিয়ান, সাফিয়া বিনতু হুয়াই বিন আখতাব, এবং ১১ নম্বরে আছেন মাইমুনা বিনতুল হারিস রাদিয়াল্লাহু আনহুন্না। এই ১১ জন উম্মুল মুমিনিনের মধ্যে ১০ জন হচ্ছেন আরব বংশোদ্ভূত এবং ১ জন ছিলেন ইহুদি বংশোদ্ভূত। ইহুদি থেকে ধর্মান্তরিত হয়ে মুসলিম হওয়ার মাধ্যমে উম্মুল মুমিনিন হয়েছিলেন সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহা, আর বাকি ১০ জন উম্মুল মুমিনিনের মধ্যে ৬ জন ছিলেন কুরাইশ বংশের এবং ৪ জন ছিলেন অন্যান্য আরব গোত্রের। যে ৪ জন কুরাইশ বংশের ছিলেন না তারা হচ্ছেন জাইনাব বিনতু খুজাইমা, জাইনাব বিনতু জাহাস, জুয়াইরিয়া বিনতুল হারিস এবং মাইমুনা বিনতুল হারিস রাদিয়াল্লাহু আনহুন্না। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে এই ১১ জনকেই উম্মুল মুমিনিনদের অন্তর্ভুক্ত করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে মোহরানা প্রদানের মাধ্যমে বিয়ে করেছেন এবং যাদের সাথে সময় কাটিয়েছেন শুধুমাত্র তারাই উম্মুল মুমিনিনদের অন্তর্ভুক্ত। এর বাইরে যারা আছেন তাদেরকে উম্মুল মুমিনিনদের অন্তর্ভুক্ত ধরা হয় না। এর বাইরে যারা আছেন তাদের মধ্যে মূলত ৫টি ক্যাটাগরি পাওয়া যায়, তবে ৫টির মধ্যে ৩ ক্যাটাগরিতেই শেষ পর্যন্ত বিয়ে হয়নি। বাকি ২ ক্যাটাগরির মধ্যে প্রথমে আছে মিল্কে ইয়ামিন বা শরীয়তসম্মত দাসীদের প্রসঙ্গ, যাদের ব্যাপারে আমরা একটু আগেই কথা বলেছি। আর অবশিষ্ট যে ক্যাটাগরি থেকে গেল সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বিয়ে করেছেন কিন্তু তাদের সাথে ঘনিষ্ঠ হননি বা সময় কাটাননি, বরং এর আগেই তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই কারণে তাদেরকে উম্মুল মুমিনিনদের অন্তর্ভুক্ত ধরা হয় না। সুতরাং সেই ৫টি ক্যাটাগরি হচ্ছে প্রথমে ১ নম্বর শরীয়তসম্মত দাসী বা মিল্কে ইয়ামিন, যাদের ব্যাপারে আমরা কথা বলেছি। দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে বিয়ে করেছেন কিন্তু তাদের সাথে সময় কাটাননি, এ কারণে তাদেরকে উম্মুল মুমিনিনদের অন্তর্ভুক্ত ধরা হয় না। তৃতীয় ক্যাটাগরি, যেই নারীরা সরাসরি আল্লাহ রাসূলের কাছে এসে বিয়ের প্রস্তাব দিয়েছিল কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কবুল করেননি, ফলে বিয়ে হয়নি, ফলে স্বাভাবিকভাবেই তারা উম্মুল মুমিনিনদের অন্তর্ভুক্ত নন। চতুর্থ ক্যাটাগরি, যখন অন্য কোনো ব্যক্তি এসে কোনো নারীর ব্যাপারে আল্লাহ রাসূলের কাছে প্রস্তাব দিয়েছিল কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই প্রস্তাব কবুল করেননি, ফলে বিয়ে হয়নি এবং তাদেরকে উম্মুল মুমিনিনদের অন্তর্ভুক্ত ধরা হয় না। পঞ্চম ক্যাটাগরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো নারীকে প্রস্তাব দিয়েছিলেন কিন্তু সেই নারী তা কবুল করেননি, ফলে বিয়ে হয়নি এবং তাদেরকে উম্মুল মুমিনিনদের অন্তর্ভুক্ত ধরা হয় না। সুতরাং এই বর্ণনা থেকেই বোঝা যাচ্ছে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ক্যাটাগরি সম্পর্কে আলোচনার তেমন কোনো প্রয়োজন নেই। আর বাকি ২ ক্যাটাগরির মধ্যে দাসীদের ব্যাপারে আমরা একটু আগেই কথা বলেছি, শুধু রয়ে গেল ১টি ক্যাটাগরি, অর্থাৎ যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছেন কিন্তু তাদের সাথে সময় কাটাননি, এর আগেই তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নারীদেরকে বিয়ে করেছেন কিন্তু তাদের সঙ্গে একান্তে সময় কাটাননি, বরং এর আগেই তাদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছেন, এর বিভিন্ন কারণ আছে। কারো ক্ষেত্রে তারা আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাতের আগেই যাত্রাপথে ইন্তেকাল করেছেন। আর বাকিদের মধ্যে একজনের ক্ষেত্রে ঘটনা ছিল এরকম, জাউন গোত্রের এক মহিলা, তাকে বিয়ে করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার কক্ষে প্রবেশ করলেন তখন সেই মহিলাটি বলে উঠল, আউযু বিল্লাহি মিনকা, অর্থাৎ আমি আপনার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। একজন নারী কিভাবে এই কথা বলতে পারে? এর ব্যাখ্যায় বিভিন্ন মতামত রয়েছে, যার মধ্যে কেউ কেউ বলেছেন সেই নারী দাম্ভিক ছিল, আবার কেউ বলেছেন হয়তো তার মানসিক সমস্যা ছিল। তখন জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেহেতু তুমি মহান রবের কাছে আশ্রয় চেয়েছ, ঠিক আছে, তুমি তোমার পরিবারের কাছে ফিরে যাও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মোহরানা পরিশোধ করে দেন আর সেই বৈবাহিক সম্পর্ক সেখানেই শেষ হয়ে যায়, এবং এটি সহিহ বুখারীর একটি হাদিস। সুতরাং এই বিয়ে সংঘটিত হয়েছিল কিন্তু সেখানে তাদের মধ্যে কোনো সম্পর্ক স্থাপিত হয়নি। আরেকজন নারীকে পাঠানো হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এবং সেই নারী ছিলেন গিফারিয়া গোত্রের একজন নারী, যার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে হয়েছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে দেখতে যান, যখন তার হিজাব খুলেন, তখন দেখেন তার শরীরে চর্মরোগ আছে যা বিয়ের পূর্বে গোপন করা হয়েছিল। সেই নারীর দেহে শ্বেত রোগ ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নারীকে ফেরত পাঠিয়ে দেন তার গোত্রে এবং তাকেও তার মোহরানা পরিশোধ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে তার রোগ গোপন করে প্রতারণা করেছে, এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। সুতরাং এই ধরনের নারীদেরকে উম্মুল মুমিনীনদের অন্তর্ভুক্ত করা হয় না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করেননি কিংবা তাদের সাথে সময় কাটাননি। এর বাইরে যে তিন ক্যাটাগরি রয়েছে তার মধ্যে আছে যে নারীরা আল্লাহ রাসূলকে বিয়ের প্রস্তাব দিয়েছিল কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা কবুল করেননি। সূরা আহজাবের 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মুমিন নারীদের মধ্যে যদি কেউ নিজেকে নবীর কাছে সমর্পণ করতে চায় আর নবী যদি তাকে বিয়ে করতে চায় তাহলে সেই নারীকে গ্রহণ করাও নবীর জন্য হালাল। অর্থাৎ কোনো নারী যদি নিজেকে আল্লাহ রাসূলের জন্য পেশ করে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহরানা ছাড়াই সেই নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারেন। আল্লাহ তাআলা তার রাসূলকে এর অনুমতি দিয়েছেন। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে উম্মুল মুমিনীনদের মধ্যে কেউই এর অন্তর্ভুক্ত নন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা এই বিষয়টি বৈধ করলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্যাটাগরিতে কোনো স্ত্রীকেই গ্রহণ করেননি। নারীদের মধ্যে যারা এসে আল্লাহ রাসূলের কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এই মর্মে সহিহ বুখারীতে একটি বিখ্যাত হাদিস রয়েছে। জনৈক নারী একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেকে আপনার কাছে সঁপে দিলাম বিয়ের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নারীর দিকে তাকালেন, এরপর অন্যদিকে দৃষ্টি ফিরিয়ে নিলেন, তিনি কিছুই বললেন না। এভাবে সেই নারী বুঝতে পারলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রস্তাব নাকচ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কখনও সরাসরি না বলতেন না, কাজেই তিনি এভাবে পরোক্ষ জবাব দিয়েছিলেন। কিছুক্ষণ পর সেখানে থাকা একজন সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এই নারীকে বিয়ে করতে পারি যদি আপনি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ না করেন? তখন উপস্থিত নারী সেই পুরুষের এই প্রস্তাব গ্রহণ করেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবিকে জিজ্ঞাসা করেন, মোহরানা দেওয়ার জন্য তোমার কাছে কি আছে? সেই সাহাবি, তিনি ছিলেন দরিদ্র, তিনি বললেন, আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই। জবাবে আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, পরিবারের কাছে ফিরে যাও, গিয়ে দেখো যদি অন্তত একটি লোহার আংটি পাও তবুও সেটা নিয়ে এসো। লোকটি ফিরে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো কিছুই নেই, এমনকি একটি লোহার আংটিও নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কোরআনের কোন কোন সূরা তুমি পারো? সেই সাহাবি কিছু সূরার নাম বললেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সব সূরা ওই নারীকে শেখানোর পারিশ্রমিকের বিনিময়ে এই পারিশ্রমিককেই তার মোহরানা হিসেবে ধার্য করলেন। চতুর্থ ক্যাটাগরি, যখন অন্য কোনো ব্যক্তি এসে কোনো নারীকে বিয়ে করার পক্ষে আল্লাহ রাসূলের কাছে প্রস্তাব দিয়েছিল কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা কবুল করেননি। এর পক্ষে অনেক উদাহরণ রয়েছে, এর মধ্যে একটি হচ্ছে একবার আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অন্য বংশের নারীদেরকে বিয়ে করছেন, কুরাইশ বংশ থেকে অধিক নারী বিয়ে করছেন না কেন? অথচ আমরা চাইলেই কুরাইশী নারীদেরকে আপনার কাছে বিয়ে দিতে পারি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, তোমার সন্তান এমন কেউ আছে কিনা? আলী বললেন, উমামা বিনতে হামজা, অর্থাৎ হামজার মেয়ে উমামাকে আপনি বিয়ে করছেন না কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তো আমার জন্য অনুমোদিত নয়, কারণ হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই, আর দুধ ভাইয়ের মেয়েকে বিয়ে করা বৈধ নয়। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে বিয়ে করা আমার জন্য বৈধ নয়। এভাবে আরও অনেকেই বিভিন্ন নারীদেরকে বিয়ে করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব দিয়েছিলেন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেসব প্রস্তাব কবুল করেননি। আর পঞ্চম ক্যাটাগরি হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নারীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন কিন্তু তারা সেটা কবুল করেননি। এমন একটি ঘটনা এসেছে সহিহ বুখারীতে। মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির প্রতি বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন। উম্মে হানি বিনতে আবি তালিব তিনি ছিলেন আলী, জাফর এবং আকিল রাদিয়াল্লাহু আনহুমা তাদের বোন, এবং তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের মেয়ে। সেই সময় উম্মে হানি বিধবা ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানোর প্রস্তাব এটা তো প্রত্যাখ্যান করা যায় না, কিন্তু উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা তিনি অন্য কিছু বিষয় নিয়ে পেরেশান ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো প্রস্তাবের জবাব দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার নিজের থেকেও বেশি মহব্বত করি, আপনার প্রস্তাবে আমি কিভাবে না বলতে পারি, কিন্তু আমার 5 থেকে 6 জন সন্তান রয়েছে আর আমি তাদের ব্যাপারে চিন্তিত। আমি আশঙ্কা করি সন্তানদের হক আদায়ের কারণে আমি আপনার প্রতি স্ত্রী হিসেবে হক আদায় করতে পারবো না, আর আপনার হক আদায় করতে গেলে এই সন্তানদের প্রতি হক আদায় করতে পারবো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার সেই জবাবের প্রশংসা করেন এবং সার্বিকভাবে কুরাইশী নারীদের প্রশংসা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরাইশ বংশের শ্রেষ্ঠ নারী তারা যারা সন্তানদের প্রতি মমতাময়ী। উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না সম্পর্কে এই ছিল আমাদের উপস্থাপিত বিভিন্ন প্রাসঙ্গিক তথ্য এবং জ্ঞাতব্য বিষয়। ইনশাআল্লাহ আরও একটি পর্বের মাধ্যমে এই সিরিজের অবশিষ্ট আলোচনা সমাপ্ত হবে এবং আগামী পর্বে আমরা জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহের হিকমত সম্পর্কে। সেই পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। ওসল্লাহ তালা আলা সঈদিন মোহাম্মদ ও আলা আলহি ওসহবিহি ওসাল্লাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।